This track was downloaded from FusionBD.com.
এশিয়ান রেডিও 90.8 FM এ শুনতে থাকো। হাটে মাঠে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে টিউন করে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এশিয়ান রেডিও 90.8 FM রাত 11টা বেজে উৎসাহ মেরিয়েছে এবং দেখতে দেখতে রাত 12টা মঙ্গলবার আর শুরু হয়ে গেল ভৌতিক 90.8। প্রিয় শ্রোতা, ইতিমধ্যেই আমরা পা রেখে ফেলেছি বুধবার রাতে, অর্থাৎ 16 নভেম্বর 2016। আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছে ঠিক রাত দুটো পর্যন্ত ভূতের সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত শো ভৌতিক 90.8। SMS মাধ্যম এবং ফেসবুক মাধ্যম, যে দুটো মাধ্যমে আপনি চাইলেই আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন, জানান দিতে পারেন আপনার কথাবার্তাগুলো SMS এ। যদি আমাদের সাথে জয়েন করতে চান, সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। ফেসবুক মাধ্যম রয়েছে, যে মাধ্যমে চাইলেই ঠিক এই মুহূর্তে আপনার মন্তব্য আমাদেরকে লিখে জানান দিতে পারেন, কোন ঘটনাটা সত্য, কোন ঘটনাটা মিথ্যা এবং কোন ঘটনা একেবারেই পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে সেই কথাবার্তাগুলো লিখে আমাদেরকে সেন্ড করুন ফেসবুকের কমেন্ট বক্সে। ইন দ্য মিন টাইম যদি আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেলফোনের মেসেজ অপশনে চলে যেতে হবে, দেন স্পেস দিয়ে লিখতে হবে BAR স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই মাধ্যমে। আর অফকোর্স ইমেইল মাধ্যম রয়েছে আমাদের সাথে, ইমেইলে চাইলে কিন্তু আপনি আপনার কোনো ঘটনা যদি স্টুডিওতে এসে, যারা বিদেশ থেকে শুনছেন, প্রবাসী ভাই এবং বন্ধুরা যারা, চাইলে কিন্তু ইমেইলের মাধ্যমে আপনার জানা ঘটনাগুলো লিখিয়ে আমাদেরকে ইমেইল করতেই পারেন। এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, সেই ঘটনাটা রেকর্ড করে ফেলতে হবে এবং ভৌতিক 90.8@gmail.com এই অ্যাড্রেসে আমাদেরকে ইনবক্স করে দিতে হবে। সেটার জন্য আরেকটি বার আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOUTIK90.8@gmail.com।
ইয়েস বন্ধুরা, আমরা রাত দুটো পর্যন্ত আপনার সাথে থাকবো, ভূতের সব ঘটনাগুলো নিয়ে আপনার সাথে শেয়ার করব। সো আপনার কাছে যদি এরকম কোন ঘটনা থেকে থাকে, যে ঘটনাগুলো আপনার কাছে ঘটেছে, আপনার সাথে ঘটেছে, অথবা কোনো একটা মাধ্যম থেকে আপনার জানা আছে, সেই ঘটনাগুলো আমাদেরকে আপনি লিখে পাঠাতে পারেন facebook.com/bhautik90.8 এর যে পেজটা আছে সেখানে গিয়ে আপনি ইনবক্সে সুন্দর করে বাংলায় আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দেবেন, এমনটা প্রত্যাশা আমরা করি।
অফকোর্স একে একে সবাই কিন্তু তাদের জানা ঘটনা এবং তারা জানে এমন ঘটনাগুলো লিখে আমাদেরকে ইনবক্স করছে। সো হিয়ার উই গো, আমরা প্রথম ঘটনাটা শুনবো, এরপর পরে কিন্তু আমরা ফিরছি আপনার SMS এবং মন্তব্যগুলো নিয়ে। হিয়ার উই গো ফর দ্য ফার্স্ট স্টোরি।
নরসিংদী থেকে তানভীর বলছি, এই প্রথম কোন ঘটনা পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। সেদিন ছিল পূর্ণিমার রাত, রাত প্রায় 3টা বাজে, আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম, বাসার সবাই ঘুম, হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ ভেসে আসছে। বিকেলবেলায় আমরা ছাদে খেললে যেমন শব্দ হয় ঠিক তেমনটি। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলছে। কাকু আর আমি একই রুমে থাকি, বেশ কয়েকবার শব্দ হওয়ার পর কাকুকে ডাক দিলাম, কাকুর ওঠার নামটি নেই, নাক ডেকে ঘুমাচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কোন রকম মাথা তুলে বললেন, তুই গিয়ে দেখ কে ইঁদুর টিদুর হবে হয়তো, বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দ দৌড়াদৌড়ির পর্যায়ে পৌঁছে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তেমন একটা ভয় করছে না, বরং দেখতে ইচ্ছে করছে এত রাতে ছাদে কে দৌড়াদৌড়ি করছে। আমাদের রান্নাঘরের দেওয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই হাতের ডান দিকে উঠে গেছে ছাদের সিঁড়ি। প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। তিনতলার বারান্দা ঘুরে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না। তিনতলা থেকে ছাদের বন্ধ দরজা তালা দেখা যাচ্ছে, তবে ছাদের শব্দ করছে কে? আমি ছাদের তালা খুলে ফেললাম। ছাদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে। ছাদে বের হলেই সামনের রবীন চাচ্চুর তিনতলা বাড়ি। রবীন চাচ্চুর বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যাচ্ছে। ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কেউ নেই। আমি বেশ অবাক হলাম, তাহলে শব্দ করল কে? পানির ট্যাঙ্কের উপরও দেখলাম তা কেউ নেই। এবার কিন্তু আমার গা বেশ কেমন ছমছম করছে। আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে এলাম। ঘরে এসে টক টক করে দু গ্লাস পানি খেলাম। এমনিতে আমি বারবার হিসু পাই বলে রাতে পানি কম খাই, কিন্তু সেদিন তৃষ্ণাটা কেন যেন মিটছিল না। দুই গ্লাস পানি খেয়ে শেষ করে ফেললাম। দুই গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধূপ ধূপ শব্দ ভেসে এলো। আমি ক্লাসটি রেখে উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদের তালা মারাই আছে, দরজা বন্ধ, কিন্তু দরজাটার ওপাশেই কে যেন দৌড়াচ্ছে। আমি ভয় ভয়ে তালা খুলে ছাদে এলাম। এবারও ছাদের আলোয় চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, না কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হল। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টাপাল্টা শব্দ শুনছি। ছাদ তালা দিয়ে নামার জন্য পেছনে ঘুরাতেই চমকে উঠলাম। হাতে ডান পাশে সিঁড়ির শেষ মাথায় ছাদের দেওয়াল ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন হাঁপাড়ের মতো উঠানামা করছে। আমি কোনো রকম জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে দু হাঁটুর মাঝখানে, মাথা রেখে কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে আট দশ বছরের বাচ্চা মনে হল। আমি কানে তখন কিছু শুনছি না, চোখেও ভালো করে দেখছি না বলে আমার মনে হল। শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করছি, কে কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করতেই সামনে বসে থাকা কায়াটা হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয়ে আমি চমকে উঠলাম। জাপানি ভূতের সিনেমায় দেখা আট থেকে নয় বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মাথা তুলে তাকালো। বড় বড় দুটো চোখ, সমস্ত মুখ কেমন যেন ফিকাশে হয়ে আছে। অনেকক্ষণ পর পানিতে ভিজলে চামড়া যেরকম ফিকাশে হয়ে যায় ঠিক তেমনি। আমি আরো জোরে চিৎকার করতে লাগলাম, কে কে? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারলাম না। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা বাবা কাকু আর একজন ডাক্তার আমাকে ঘিরে আছে। বাবা কাকু কি বলছিলেন আমাদের কেন ভূতের গল্প শোনায় তার জন্য। মার হাতের ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার দিকে গেল তখন আবার চমকে উঠলাম। ছাদে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার চোখাচোখি হতেই ডান হাতটি আমার দিকে তাকিয়ে দিল। আমি আবার জ্ঞান হারালাম। সেবার আমাকে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সে রাতের পর ওই ছেলেটিকে আমাদের ছাদে দেখা যায়নি। সে রাতে অবশ্য আরেকটি ঘটনা ঘটেছিল, সেটি হল আমাদের পাশের বাসার রবীন চাচ্ছু মারা গিয়েছিল। ভালো মানুষ, হঠাৎ নাকি কি দেখে খুব ভয় পেয়েছিল।
আমাদের সাথে আপনি আপনার আজকের এই ভৌতিক নিয়ে যদি কোনো মতামত থাকে জানতে চাই আমরা, লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে, প্রথমে টাইপ করুন আর স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। মেহের আফরোজ লিখেছে, হাই, আমি ভৌতিকে ভৌতিক শোয়ের অনেক বড় একজন ফ্যান, আজ অনেক ভাল লাগছে, থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকুন। মাসুম দেবরা রসুলনগর থেকে লিখেছে, আমি সাগর, জাহিদ, ভাই, বাবু, ইমরান, শান্ত সকলে মিলে শুনছে, সবাইকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.2-তে। আশা করি সব সময় সব আয়োজনের সাথেই থাকবেন। শরীফুল ইসলাম আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ, জানতে চাচ্ছি আপনার কেমন আছে, আমরা অনেক ভালো আছি। পান্থ আছে আমাদের সাথে বাড্ডা থেকে, আচ্ছা কেমন আছি, আর এটি হচ্ছে তার প্রথম এসএমএস পড়তে বলেছে। নুসরা নূর ইসলাম আছে আমাদের সাথে সাবার থেকে, আমরা 15 জন বন্ধু মিলে পার্টি দিয়ে একসাথে তোমার থেকে শুনছি। রাসেল, রাজীব, সেলিম, হামিদ, ইমতিয়াজ, ফয়সাল, সাব্বির, শাকিল, মুবারক, তুবারক, অনেকেই শুনছে, সবাইকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8-এ। শান্ত আছে আমাদের সাথে, রায়হান আছে আমাদের সাথে আজিমপুর রোড থেকে, নাজিমুদ্দিন রোড থেকে লিখেছে রায়হান আমাদের সাথে আছে। সুব্বান আছে আমাদের সাথে মিরপুর থেকে, শাকিব আজ বেশি ভয় পেতে চায়, নিশ্চয়ই এরা দুটো পর্যন্ত থাকবো, আমরা চেষ্টা করছি। তাজিন আছে আমাদের সাথে লিখেছে, অন্তু শুনছে, শাহ নূর আছে আমাদের সাথে, এভাবে অসংখ্য পত্র আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মান্নান, আশা করি আপনারা খুবই ভালো আছেন। ভাইয়া, আমি থাকি লেবানন জুনিতে, আর আমি লেবাননের একটি সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি আমার লেবাননের এক বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যা আজ আপনাদের সাথে শেয়ার করছি। যাক, বেশি কথা না বাড়িয়ে আমি আমার সত্য ঘটনায় চলে যাচ্ছি। আমি ওর মতো ঘটনাটি বলি। ঘটনাটি আজ থেকে প্রায় 15-16 বছরের আগের কথা। ওর বাবা একজন বাস ড্রাইভার, বেইরুতে থাকে। বেইরুত থেকে জাবা যাওয়ার পথে আডুনিস নামক একটি স্থান থেকে 5-6 জন বোরকা পরিহিত লোক বাসে ওঠে। কিন্তু ওইখানে বলে রাখা ভালো যে ওই দেশে বাসে উঠতে হলে আগে বলে উঠতে হয়, কিন্তু তারা কোনো কিছু বলে উঠেনি। আমার বাবা মনে করল হয়তো বা তারা সামনে নেমে যাবে, তাই কিছু বলেনি। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা কি যেন ফিসফিস করছে। তারপর আমার বাবা হঠাৎ করে লুকিং গ্লাসের দিকে চোখ যায়। সেখানে আমার বাবা দেখতে পায় যে ওই 5 জন লোক আমার বাবার দিকে তাকিয়ে আছে আর হা হা করে হাসছে। তাদের একজনেরও মুখ আর নাক নেই, আছে শুধু আগুনে ফুলকির মতো দুটি লাল টকটকে চোখ, যা আমার বাবা দেখার জন্য প্রস্তুত ছিল না। তখনই আমার বাবা বাসটিকে থামিয়ে দেয় আর বাসের সামনে গ্লাসের দিকে ঝাঁপিয়ে পড়ে। তারপর আমার বাবার আর কিছু মনে নেই। আমার বাবা প্রায় 3 সপ্তাহের পর চোখ খোলে। তখন আমার বাবাকে জিজ্ঞেস করি কি হয়েছিল আজ থেকে প্রায় 21 দিন আগে। তখনই আমার বাবা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আর সব খুলে বলে। ভাইয়া, এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন, আল্লাহ হাফেজ। এসএমএস এর মাধ্যমে যদি আপনার মতামত আমাদের কাছে পাঠাতে চান তাহলে লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন আর স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। লিখেছে এই মুহূর্তে তানিজ আছে আমাদের সাথে মোহাম্মদপুর থেকে শুনছে, তার অনেক ভালো লাগছে আমাকে জিতছে। সজল আছে আমাদের সাথে, সাজ নূর আছে আমাদের সাথে, রাব্বি গুলশান দুই নম্বর থেকে লিখেছে, হাসান আছে আমাদের সাথে, দুলাল কুমিল্লা থেকে লিখছে যে রেগুলার আপনাদের আমি শুনি, আমাকে ওয়েলকাম করুন ফিরোজ ভাই। ওকে আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এ। লিখেছে জয় বাড্ডা থেকে, আই লাভ ভৌতিক, থ্যাংক ইউ সো মাচ। মিলন সাবার থেকে আমি আর আমার ওয়াইফ মিতু একত্রে শুনছে, দুজনকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এ। লিখেছে নারায়ণগঞ্জ থেকে সাকিব আল হাসান, সে শুনছে, ওকে এটি হচ্ছে তার দ্বিতীয় টাইম শোন আমাদের অ্যান্ড সব সময় শুনবে এমনটাই লিখছে, আরো বেশ প্রশংসা করছে, থ্যাংক ইউ সো মাচ সাকিব আল হাসান। নেহার রিকা নীর আছে আমাদের সাথে গুলশান থেকে, আই লাভ ভৌতিক 90.8, থ্যাংক ইউ সো মাচ। ঈশিতা আছে আমাদের সাথে, ইশতিয়াক আহমেদ রিতুল আছে আমাদের সাথে, সে অনেক ভয় পাচ্ছে আমাদের লিখছে। নিপু আছে আমাদের সাথে ধুলাই পাড় থেকে, ফিরোজ ভাই আর কনক ভাই জানতে চাচ্ছে কেমন আছে আজকে প্রথম নাকি আমাদেরকে শুনছে, থ্যাংক ইউ সো মাচ। কাকল আছে আমাদের সাথে, কাজল লিখছে ঢাকা থেকে মালিবাগ থেকে শুনছে, ওকে থ্যাংক ইউ সো মাচ।
ভৌতিক 90.8
আমি মোহাম্মদ আতিক ফয়সাল, আমি মেহেরপুরে থাকি। প্রতিটা মানুষের জীবনের কিছু না কিছু স্মৃতি, কিছু না কিছু ঘটনা থাকে যা হয়তো কখনো ভোলার মতো নয়, কিছুটা আদিভৌতিক, কিছুটা অবিশ্বাস্য। ভৌতিক কোনো কিছু আমি বিশ্বাস করি না, ছোটবেলা থেকে আমি বিশ্বাস করতাম না, আমি এগুলোকে একটা কল্পকাহিনী বলে আমি বিশ্বাস করি। কিন্তু একটা ঘটনা আমার সাথে ঘটেছিল, তারপর থেকে বিশ্বাস করব না এটাও যেন কিছুটা কষ্ট হচ্ছে না করতে। এরকম একটা ঘটনা ঘটেছিল আমার জীবনে, সেটা হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, তো এসএসসি পরীক্ষা দেওয়ার পর সবারই একটা লং ছুটি থাকে, তো হয়তো কেউ সময়টাকে কাটাই ঘুরে ফিরে কিংবা বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে, কিন্তু মানে আমরা আমাদের অবসর সময়টা কাটাই। তো আমার এসএসসি পরীক্ষা দেওয়া হয়েছে, পরীক্ষা দেওয়ার পরে আমি বাসায় বসে আছি দুই তিন দিন বসে, তো বাসায় আব্বা আম্মু বলছে তোর তো পরীক্ষা শেষ, এখন বসে আছিস বাসায়, বাসায় বসে না থেকে চল গ্রামে ঘুরে আসি। তো আমি তো মহা খুশি, হ্যাঁ গ্রামের বাসায় যাব। তো আব্বুর ছুটি ছিল তাই আমরা পরের দিন গ্রামে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। আমাদের গ্রামটা ছিল হচ্ছে আমরা যেখানে থাকতাম সেখান থেকে 1.5 থেকে 2 ঘন্টা সর্বোচ্চ হলে লাগতো। আমরা পরের দিন দুপুর বেলায় লাঞ্চ করে আমরা রওনা দিলাম আমাদের গ্রামের উদ্দেশ্যে। গ্রামটা ছিল একটা প্রত্যন্ত অঞ্চল মতো। তো আমরা দুপুরে প্রায় 3টা নাগাদ রওনা দিয়েছিলাম, ওখানে পৌঁছাতে পৌঁছাতে 4:55 কি 50 অ্যাটলিস্ট 5টার মতো সময় আমরা পৌঁছাই। পৌঁছানোর পরে একটু রেস্ট টেস্ট নিয়ে সেদিন রাতে একটা ঘুম দিলাম, পরের দিন সকালে বন্ধুদের সাথে আড্ডা, ঘুরলাম ফিরলাম। তো দুপুর বেলার দিকে দাদি আমার এক চাচাতো ভাইকে বলছে যে এই পিঠা বানানো হয়েছে, পিঠাগুলো তোর ফুপুকে দিয়ে আই। আমাদের ফুপুর বাসাটা ছিল হচ্ছে আমাদের গ্রামের পরের গ্রামে, আধা ঘন্টা কি 45 মিনিট এরকম সময় লাগতো। তো আমার দাদি আমার চাচাতো ভাইকে বলছে, তোমার চাচাতো ভাইটা এবার আমাকে বলে দেখ দোস্ত, দাদি বলছে যে এটা দিয়ে আসতে, তো আমি একা কি চল দুজন মিলে সাইকেলে যাই। আমি ভাবলাম যে ভালোই তো, চল ঘুরে আসি। তো কথা অনুযায়ী আমরা বিকেলের দিকে রওনা দিলাম, 4টা নাগাদ রওনা দিলাম, আসরের আজানের একটু আগে রওনা দিয়েছি। তো আমরা রওনা দিয়েছি, যেতে যেতে প্রায় 5টা মাঠের মধ্য দিয়ে রাস্তা ছিল, মাটির রাস্তা, আমরা সাইকেল নিয়ে প্রায় 4:40-45 নাগাদ আমরা পৌঁছে ছিলাম ওদের বাসায়। তো অনেকদিন পর দেখা, একটা আলাদা একটা ভালো লাগা কাজ করছে। সবার সাথে একসাথে বসে খেলা আমি করলাম, করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার দিকে মাগরিবের আজান পড়ছে, তখন আমার ওই ফুফাতো ভাই বলছে, ফয়সাল চলো এবার, চল এবার আমরা যাই। অপু বলে যে এত রাত, সন্ধ্যা হয়ে গেছে, এখন তো মাঠের মধ্যে দিয়ে যাওয়ার দরকার নেই, কালকে সকালে যাস। তো আমার ভাই বলে যে না কিছু হবে না, আমরা যাব। তো যাই হোক আমরা রওনা দিলাম। তো রওনা দিতে দিতে প্রায় এশার আজান পড়ে গেল, রাতের খাবার টাবার সেরে আমরা রওনা দিতে দিতে প্রায় এশার আজান পড়ছে। আমরা যখন রওনা দিলাম এশার আজানটা পড়লো। আগে বলেছিলাম আমাদের গ্রাম থেকে ফুফুদের বাসায় যেতে আসতে 45 মিনিট মতো সময় লাগে। তো এবার যখন আমি আর আমার চাচাতো ভাই রওনা দিলাম, এশার আজান পড়েছে, এশার আজান শেষ হয়ে গেল, আমরা কিছুটা এগিয়ে এসেছি। তবে আসলে ওটা ছিল পুরো একটা মাঠ, মাঠের মধ্যে দিয়ে রাস্তা, চারিদিকে যেন ধুধু মাঠ, কোনো কিছুই নেই, কোনো বসত বাড়ি তো দূরের কথা। সন্ধ্যার পর অর্থাৎ আসরের পর থেকে যেন মাঠটা এতটাই ফাঁকা হতো, একটা ভুতুরে পরিবেশ মতো সৃষ্টি হতো, একেবারে ফাঁকা থাকতো, কোনো লোক জন ওখানে থাকতো না। তো তাও আবার আমরা যাচ্ছি সন্ধ্যার পরে। তো আমরা, আমার চাচাতো ভাই একটু সাহসী ছিল, এবার আমরা দুইজন রওনা দিচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পর প্রায় 15 থেকে 20 মিনিট যাওয়ার পরে আমাদের হাতে একটা মোবাইল ছিল, মোবাইলে টর্চ জ্বালিয়ে আমরা রাস্তা দেখে দেখে আস্তে আস্তে যাচ্ছিলাম। তবে একটা বিষয় বলে রাখি যে মাঠের মধ্যে মাঝপথে একটা বিশাল বড় একটা তেঁতুল গাছ মতো আছে, অনেক আগেকার গাছটা শুনেছি। তো আমরা যেতে যেতে তেঁতুল গাছটার কাছে পাশ দিয়ে যাচ্ছি, ওটা রাস্তার পাশে ছিল। আমরা রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছি, অর্থাৎ গাছটার কাছাকাছি যখন পৌঁছেছি, একটা আওয়াজ শুনতে পাচ্ছি আমি। কেমন আওয়াজ বলবো, যে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ, আর একটা মহিলা, একটা মহিলার একটা আওয়াজ, আর কোন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ। তো আমি ভাবছি যে আমার কি শোনাতে ভুল হচ্ছে, তো আমি আমার চাচাতো ভাইকে আর এটা বলিনি। তো কিছুক্ষণ পর আমার চাচাতো ভাই আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ফয়সাল, তুই কি কোনো বাচ্চার আওয়াজ কিংবা কোনো মহিলার আওয়াজ শুনতে পাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুই পাইছিস? বলে, হ্যাঁ আমিও পাইছি। তো তখন মানে দুইজনের একটু ভয় ভয় লাগছে। তো সাইকেলটা দাঁড় করালাম আমরা, তো দাঁড় করিয়ে তেঁতুল গাছটার দিকে আওয়াজটা আসছে, আমরা চাচ্ছিলাম না আমরা চলে যাব। তো যখন আমরা তেঁতুল গাছটার পাশে, অর্থাৎ গাছটার পাশ দিয়ে যা মানে হেঁটে হেঁটে সাইকেলটা নিয়ে যাচ্ছি, সাইকেল থেকে নেমে হেঁটে যাচ্ছি, ওই সময়তে কে যেন আমাদেরকে ডাকছে, বাবা একটু সাহায্য করো। আসলে শব্দটা ঠিক এরকম ছিল, যে আওয়াজটা এসেছিল সেই আওয়াজটা ঠিক এমন একটা আওয়াজ ছিল যে, বাবা আমাকে একটু সাহায্য করো, একটু সাহায্য করো, জাস্ট এরকম একটা আওয়াজ ছিল বা ডাক ছিল। তো আমার আর আমার চাচাতো ভাইয়ের দুজনের তো মানে লোম শিউরে ওঠার মতো একটা অবস্থা, দুইজনে প্রচুর ভয়ের মধ্যে আছি। তো আমি আগে বলেছিলাম আমার চাচাতো ভাই একটু সাহসী ছিল, আমি বেশি না হলেও ছিলাম কিছুটা। তো মোবাইলের টর্চটা আমার হাতে ছিল, মোবাইলের টর্চটা আমাকে আমার চাচাতো ভাই বলে, আচ্ছা টর্চটা দে আমাকে। আমি টর্চটা তাকে দিলাম, এবার গাছের দিকে টর্চটা মারতে দেখছি গাছের নিচে একটা মহিলা সাদা শাড়ি পরে, কোলে একটা উলঙ্গ, একটা ছোট বাচ্চা মেয়েটার কোলে, মহিলাটার কোলে। তো আমি আর এবং চাচাতো ভাই দেখে তো পুরা মানে মানে কি বলবো, সেই মুহূর্তটা আসলে হয়তো বর্ণনা করার মতো নয় এরকম আসলে একটা ঘটনা। তো এবার তো মহিলাটা হাত বাড়িয়ে ডাকছে, বাবা একটু সাহায্য করো, মানে একটা করুণ সুরে মহিলাটা এমন ভাবে ডাকছে, বাবা একটু সাহায্য করো, একটু করো না সাহায্য, মানে এতটা মায়ার সুরে আসলে ডাকছে। তো আমি আমি যদিও আমার চাচাতো ভাইকে বলেছিলাম যে এখানে থাকার দরকার নাই, এটা বিপজ্জনক হতে পারে আমাদের জন্য, চল আমরা যাই। তো আমার চাচাতো ভাই একটু সাহসী ছিল, যেহেতু ও বলে যে না সাহায্য চাচ্ছে, সাহায্য করে আসি, হয়তো রাত হয়ে গেছে যেতে পারছে না, চল দেখি। তো ভয়ে ভয়ে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোচ্ছি। গাছটার নিচে, মহিলাটা গাছটার নিচে বসেছিল। আমরা গাছটার নিচে যখন পৌঁছাইছি, পৌঁছাই মেয়েটা বলে যে একটু সাহায্য করো। তো আমি আমার চাচাতো ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছি, একটু পিছনে। আমার চাচাতো ভাই বলে, কি হয়েছে আপনার বলেন। তো মহিলাটা বলছে যে আমার মেয়ের লাশটা পেড়ে দেবা। শুনে তো আমরা দুইজন হতবাক। আমার চাচাতো ভাই আবার জিজ্ঞাসা করে, কি বললেন? তো বলে যে মহিলাটা ঠিক এভাবে বলে, আমার মেয়ের লাশটা পেড়ে দেবে। তো আমার চাচাতো ভাই, আমি তো ভয়ে একাকার, সাহস নিয়ে তো আমার চাচাতো ভাই বললো, কোথায় লাশটা? তো মহিলাটা বলে, গাছে। তো ভয়ে ভয়ে টর্চটা যখন উপরে গাছে দিকে মারতেই আসলে যে দৃশ্যটা দেখলাম, সেটা হয়তো চোখের সামনে নিজ চোখে যা দেখেছি, জানি না সেটা সেদিন ভুল ছিল কিনা চোখে দেখার, তবে আজকেও লোম আমার শিউরে দেয় সেদিনকার দৃশ্যটি যা আমি নিজ চোখে দেখেছিলাম। সেটা হচ্ছে একটা মেয়ে, 13-14 বছর কি এরকম একটা বয়সের একটা মেয়ে, গাছের ডালে ঝুলছে, গলায় দড়ি দেওয়া, অর্থাৎ সে হয়তো গলায় দড়ি দিছে, দিয়ে ঝুলছে। আমার এবং চাচাতো ভাই তো ভয়, মানে আমরা তো একটা ভয় কাজ করছে। সাহস নিয়ে আমার চাচাতো ভাই বলে যে, আচ্ছা ঠিক আছে, আমি লাশটা পেড়ে দিচ্ছি, তুই একটা কাজ কর, তুই লাইটটা ধর, আমি পেড়ে দিই। আমি ওকে বলি যে দেখ, রিস্ক নেওয়ার দরকার নেই। ও তাও বলে যে না, আমি নিব। তো এবার ও গাছে উঠছে, টর্চটা আমার হাতে দিয়ে ও গাছে উঠছে। তো টর্চটা আমার হাতে, আমি গাছের দিকে টর্চটা মারছি, উঠছে, উঠতে উঠতে ও যখন গাছের ডালটার কাছে পৌঁছেছে, গাছের ডালটার কাছে পৌঁছে আমি গাছের লাশটা যে এখানে ছিল সেইখানে যে লাইটটা মারছি, দেখি যে না, সেখানে কোনো লাশ নাই। আমার চাচাতো ভাই তো ভয়ে আরো ভয় পেয়ে যাচ্ছে, লাশটা তো এখানেই ছিল, কিন্তু লাশটা কই? আরো একটা অবাক করার বিষয়, সেটা হচ্ছে আমাদের পাশে যে মহিলাটা ছিল, মানে যে মহিলাটা আমাদেরকে ডেকেছিল, গাছের নিচে যে মহিলাটা বসেছিল, সেই মহিলাটাও গাছের নিচে ছিল না। তো আমার চাচাতো ভাই তো ভয়ে গাছ থেকে লাফ মারছে, লাফ মেরে দৌড়ে এসে রাস্তায় এসে সাইকেল নিয়ে আমরা মানে পালানো শুরু করছি। তো দুই প্যাডেল মারার পরে আর সাইকেল যাচ্ছে না। তো আমার চাচাতো ভাই আমাকে বলে, কি তুই সাইকেল চেপে ধরে রাখছিস কেন? আমি বলছি, কই, আমি তো চেপে ধরে রাখি নাই, তুমি তো চালাচ্ছ না। তো তারপরে আসলে মানে ও চেষ্টা করছে, যাচ্ছে না। পিছনে তাকায় দেখি সেই মহিলাটা, যে মহিলাটা গাছের নিচে বসেছিল, সেই মহিলাটা সাইকেলের ক্যারিয়ারটার পিছনটা ধরে রাখছে, মানে ক্যারিয়ার সাইকেলের পিছনটা চেপে ধরে রাখছে, এই কারণে আমরা সাইকেলটা নিয়ে যেতে পারছি না। তো আমি একদম আমার খুব কাছে, যেহেতু আমি সাইকেলের পিছনে বসেছিলাম, আমার একেবারে পিছনে কাছাকাছি ছিল মহিলাটা। তো আমি তাকালাম, তো মহিলাটা আরেক মানে মহিলার থেকে আবারও জিজ্ঞাসা করছে আমাদেরকে, বা মানে আমাদেরকে বলছে, বাবা সাহায্য করবে না আমাদের? তো তারপর আমি সাইকেল থেকে নেমে এক দৌড়াতে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আর আসলে সকালে উঠে আমি যখন মানে আমার চোখ খুলে তখন দেখেছি সকাল, এবং আমি আমার গ্রামের বাসায় বিছানায় শুয়ে আছি, আর আমার চাচাতো ভাই আমার পাশেই শুয়ে আছে। তো পরে আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে শুনলাম, আমি দৌড়ে পালিয়ে আসার পরে ও সাইকেলটা রেখে যখন দৌড়ে পালাতে গেছে, ওর তখন পিঠে মহিলাটা নাকি আঁচড় মারছে, একটা হাতে থাবা মারছে। তো আমার ওই চাচাতো ভাইয়ের পিছে মানে পিছনে জামাগুলো পিছে দিকটা জামা পুরো ছিঁড়ে গেছে, আর হাতের একটা ছাপের দাগ হয়ে আছে, এবং আঙ্গুলের চার মানে নখের যে একটা আঁচড়, সে আঁচড়টা হয়ে আছে। তো আমার ফ্রেন্ডরা গ্রামে যারা, তারা তো দেখে সবাই ভয়ে যে এটা কি হয়েছে। তোমার আমি মানে পরে জানতে পারি নাকি ও যখন পালাতে গেছে, মহিলাটা মানে ওকে ধরতে যায়, তো পিছে নাকি আঁচড় মারে, তখন নাকি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে নাকি গ্রামবাসীরা আমাদেরকে উদ্ধার করে আমাদের বাসায় নিয়ে আসে। সবচাইতে মানে আমি বিশ্বাস করতাম না, কিন্তু আমার চাচাতো ভাইয়ের পিঠে যখন আঁচড়ের দাগ, এটা দেখে সবাই একটা আতঙ্ক যে এরকম আঁচড়ের দাগ কিভাবে আসে। তো পরে হুজুর ডাকা হলো। তো হুজুর ডেকে হুজুর বললেন যে একটা বড় ধরনের সমস্যা হয়েছে। তো কি সমস্যা হয়েছে জিজ্ঞাসা করা হলো। তো হুজুর বললেন না, এটা এখন বলা যাবে না। তো আমি তারপরে আমার প্রায় দুই তিন দিন জ্বর ছিল, আমার চাচাতো ভাইয়ের আমার যাতে বেশি জ্বর ছিল, ছয় থেকে সাত দিন মতো জ্বর ছিল এবং এখন ওর পিঠে সে দাগটা হয়ে আছে। তো পরবর্তীতে আমরা গ্রামের লোকদের কাছে যেটা শুনতে পাই দাদিদের কাছে, যে কোনো একবার ওইখানে একটা মহিলা সন্ধ্যার দিকে তার একটা বড় মেয়ে ছিল, সে মেয়েটা আত্মহত্যা করছে। সন্ধ্যার সময় মেয়েটা মা জানতে পারে যে আমার মেয়ে আত্মহত্যা করছে। তো সেই মহিলাটা বা মাটা দৌড়াতে দৌড়াতে গাছটার নিচে যায়, দেখে যে তার মেয়েটা আর লাশটা গাছে ঝুলছে। তো সন্ধ্যাবেলায় অনেকে মাঠ থেকে কাজ ছেড়ে বাসায় যাচ্ছিল, তখন সেই মহিলাটা অনেকজনকে জিজ্ঞাসা করেছে এবং অনেকজনকে বলেছে যে তার মেয়ের লাশটা পেড়ে দেওয়ার জন্য, সাহায্য করার জন্য, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি কিংবা তার লাশটা পেড়ে দেয়নি। গাছ থেকে লাশটা ছিল সেটা পেড়ে দেয়নি, অ্যাটলিস্ট কেউ তাকে সাহায্য করেনি। তো তারপরে ওই মহিলাটার কোলে একটা ছোট বাচ্চাও ছিল। তো পরে নাকি মহিলাটা ওখানে কাঁদতে কাঁদতে মারা যায়। তো শোনা যায় যে নাকি তার লাশটা কেউ পায়নি, আমরা যতটুকু জানি মানে শুনেছি যে লাশটা এখনো কেউ পায়নি ওখানে। তো তারপরে নাকি সন্ধ্যাবেলা এরকম অনেকটা মানে একটা ভৌতিক অবস্থার সৃষ্টি হয় ওখানে, সাধারণত কেউ ওখানে যাওয়া আসা করে না। তো আমি আসলে না জেনে সেদিন গিয়েছিলাম আমার চাচাতো ভাইয়ের জন্য। তো আসলে সেদিনকার যে স্মৃতি বা সেদিনকার যে অভিজ্ঞতা আমি জীবনে পেয়েছি, আজকে যখন এই ঘটনাটা আমি আপনাদেরকে বলছি, তখন যেন সেই স্মৃতিটা, সেই অভিজ্ঞতা, সেই ভৌতিক অবস্থাটা যেন মনে পড়ছে আর লোম যেন শিউরে উঠছে। আমি জানি না এটার ব্যাখ্যা আছে কিনা বা এটার ব্যাখ্যা আদৌ হয় কিনা, কিন্তু একটা কথাই বলবো, নিজ চোখে যা দেখেছি তাকে কিভাবে অবিশ্বাস করব। আর সেই দিনকার পর থেকে আমি অনেক তাবিজ বাঁধছিলাম হাতে মাজাতে। তো এখন যাই হোক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। তো তাও মাঝে মাঝে যেন মনে হয় মানে কেউ যেন আমাকে ডাকছে, সাহায্য করবা না বাবা, এই শব্দটা যেন শুনতে পাই, একটু সাহায্য করো, এই কথাটা যেন একটা বুকের ভেতর আমার শিহরণ জাগায়। ধন্যবাদ আপনাদের সবাইকে, আশা করি আমার গল্পটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমি আশা করি এই গল্পটা আপনারা অন এয়ারে দিবেন। ধন্যবাদ সবাইকে।
আপনাদের কি আহ্বান করছি আমাদের সাথে যুক্ত হন, মতামত লিখে পাঠান, লিখুন আপনার সেল ফোনের মেসেজ অপশনে গিয়ে। প্রথমে টাইপ করুন এয়ার স্পেস, আপনার নাম, আপনার লোকেশন, আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। সোহেল শেখ মাদারীপুর থেকে লিখেছে, খুব ভয় লাগছে, প্রথম গল্পটা নাকি তার অনেক বেশি ভয় করছে এমনটা লিখছে। ইউসুফ হাসান নারায়ণগঞ্জ থেকে লিখেছে, আমার কাছে অনেকগুলো স্টোরি আছে শেয়ার করতে চাই, নিশ্চয়ই আপনি facebook.com/bhautik90.8 সেখানকার ইনবক্সে গিয়ে আপনার ঘটনাটি বাংলায় সুন্দর করে লিখে পাঠিয়ে দিন, নিশ্চয়ই আমরা অনিয়ার করবো। সেহেতু আছে আমাদের সাথে রূপগঞ্জ থেকে, আমি তোমাদের নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এ। লিখেছে শিশির বংশাল থেকে, আছে আমাদের সাথে, আমাদের অনেক ভয় করছে, তারা অনেকগুলো ফ্রেন্ড মিলে শুনছে এমনটাই বলছে। দুরন্ত সকাল আছে আমাদের সাথে মিরপুর পুলিশ লাইন থেকে, আজ প্রথম আপনাদের শুনছি, খুবই ভালো লাগছে, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এ। লিখেছে শান্ত আছেন আমাদের সাথে, সে কোনো একটা রেস্টুরেন্ট থেকে শুনছে, তারা নাকি 17 জন বন্ধু একসাথে শুনছে, তারপরও নাকি তাদের অনেক অনেক ভয় করছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আশা করি রাত দুটো পর্যন্ত আপনাদেরকে পাশেই পাবো। হাসিব আছে আমাদের সাথে, জাহাঙ্গীর আছে আমাদের সাথে, লালমনির হাট থেকে খুব ভালো লাগছে আমরা লিখেছে, শান্ত আছে আমাদের সাথে, সে বলছে ওকে থ্যাংক ইউ সো মাচ। শুভ আছে আমাদের সাথে খিলগাঁও থেকে, গল্পগুলি খুবই ভয়ের, লাস্ট অফ লাভ। হালিমা গাজীপুর থেকে শুনছে, রোমান আমাদেরকে শুনছে শরীয়তপুর থেকে, সেসব ভাল লাগছে, তার সাউন্ডের বেশ প্রশংসা করেছে। আমাদের সাথে আছে মিরপুর থেকে সাকিব লিখেছে, ফিরোজ ভাই আপনার ভয়েস অসাম, থ্যাংক ইউ সো মাচ। নুসরাত আছে আমাদের সাথে শান্তিনগর থেকে, শান্তিবাগ থেকে, আমি ঢাকা মেডিকেল কলেজের মর্গের ভিতর থেকে ভৌতিক 90.8 শুনছি, থ্যাংক ইউ সো মাচ নরসিন।
Yeah.
আসসালামু আলাইকুম, আমি তোফাজ্জল হোসেন মোহনপুর দেবিদার কুমিল্লা থেকে বলছি। যদিও পড়ালেখার জন্য আমাকে ঢাকায় থাকতে হয়, আমি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসির সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছি। আমি সরাসরি ঘটনা চলে যাই। ঘটনাটি আমার এবং আমার পরিবারের জন্য খুবই বেদনাদায়ক। এটি আমার বড় ভাইয়ের মৃত্যু কেন্দ্রিক। আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ শাহজালাল। 2005 সাল, তখন আমি তৃতীয় শ্রেণীর ছাত্র। পরিবারের আর্থিক উন্নয়নের জন্য ভাইয়া বিদেশে যাবে ঠিক করল। সে উদ্দেশ্যে ইলেকট্রনিক্সের কাজ শিখেছে। ভিসা আসার 16 দিন আগে ভাইয়া গাজীপুরে আমার মামার বাসায় গেল বেড়াতে। মামা মামি ভাইয়াকে বাসায় একা রেখে মামির বাবার বাড়িতে বেড়াতে গেল এবং যাওয়ার সময় তাদের বাসার পাশেই কাজ করা দুটো ছেলেকে বলে গেল মাঝে মাঝে এসে ভাইয়াকে সময় দিতে। সেদিন রাতে ভাইয়াকে একাই থাকতে হয়েছিল বাসায়। রাত 8টার দিকে ভাইয়া তার বন্ধুর সাথে ফোনে কথা বলে। পরবর্তীতে আমার ভাইয়ার বন্ধুর কাছ থেকে তা জানতে পারি। রাত 9টায় পাশে কাজ করা দুটো ছেলে এসে দেখে গেল ভাইয়া ঘুমাচ্ছে, তাই তারা ভাইয়াকে ডাকল না। রাত 10টার সময় তারা তাদের কাজ শেষ করে বাসা যাওয়ার আগে ভাবল শাহজালাল ভাইকে জিজ্ঞেস করে যাই তার কোনো সমস্যা হবে কিনা। যেই ভাবনা সেই কাজ, তারা গেল। প্রথমে দরজার নক করল, দেখল কোনো সাড়া পাচ্ছে না। পরে তারা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল ভাইয়া ফ্লোরে পড়ে আছে এবং বাসার ফ্রিজটি তার উপরে পড়ে আছে এবং তার শরীর ঝিকিমিকি করছে। তা দেখে তারা চিৎকার করতে থাকল এবং বাসার মালিককে ডাকল। বাসার মালিক এসে দরজা খুলল এবং দেখল বিদ্যুতের শর্ট খাওয়া অবস্থায় ভাইয়া পড়ে আছে। তারা ভাইয়াকে হাসপাতালে নিয়ে গেল। দায়িত্বে থাকা ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। জানি এতটুকু শুনে সবাই মনে মনে ভাববেন এটা তো স্বাভাবিক একটা ঘটনা, আসলে ব্যাপারটা সবাই পড়ে লক্ষ্য করল। ভাইয়ার কপালে একটা কামড়ের দাগ এবং তাতে কয়েকটা দাঁতের দাগও স্পষ্ট বোঝা যাচ্ছে। তাছাড়া গলায় ছিল কয়েকটা আঙুলের দাগ, যা সাধারণ মানুষের আঙুল থেকেও অনেক বড় বড়। পরবর্তীতে আমরা ভাইয়ার মৃত্যুর আসল রহস্য জানার জন্য এ বিষয়ে অভিজ্ঞ এমন অনেকের কাছেই যাই। তার মধ্যে তিনজন একই রকম কথা বলে, আর তা হল শত্রুতাবশত কেউ জিন চালান দিয়ে ভাইয়াকে মেরে ফেলেছে। তার মধ্যে ভাইয়াকে মেরে তার শরীরে বিদ্যুতের লাইন দিয়ে রাখে, যেন দেখে মনে হয় ভাইয়া বিদ্যুতের শর্ট খেয়ে মারা গেছে। প্রসঙ্গগত উপলক্ষে যে আমাদের পরিবারের সাথে আমাদের পাশের বাসার একটি পরিবারের অনেক বছরের শত্রুতা, তা মূলত আমাদের সম্পত্তির জন্য। ভাইয়া মারা যাওয়ার কয়েক মাস আগেও ঝগড়া লাগে তাদের সাথে। তারপর তারা বলেছিল, তোদের বড় ছেলেকে নিয়ে বেশি আশা করিস, তোদের আশা আমি ভেঙে দেব। এবং ভাইয়া মারা যাওয়ার পর তার কবরের পাশে দাঁড়িয়ে বলেছিল, কিরে বড় আশা না করেছিলি বিদেশে যাবি, এখন এখানে শুয়ে আছিস কেন? পাশের বাড়ির একজন আড়াল থেকে শুনে পরবর্তীতে তা আমাদের জানায়। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে বলে শোনাবেন। সবাইকে অনুরোধ করব আমার ভাইয়ের জন্য দোয়া করতে, তিনি যেন জান্নাতবাসী হন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসএমএস এর মাধ্যমে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছে, তাদের কথাগুলো বলবো। তার আগে আপনাকে বলতে চাই, যদি আজকের ভৌতিক নিয়ে আপনার কোনো মতামত থাকে নিশ্চয়ই লিখে পাঠাতে পারেন। লিখুন আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো, লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। KBR রিপন লিখেছে, প্রথম ঘটনা বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে। পুষ্প আছে আমাদের সাথে, গ্যান্ডারিয়া থেকে, খুব ভয় করছে, একা একা শুনছি। সোহান কর আছে আমাদের সাথে, শঙ্কর
রূপগঞ্জ থেকে শুনছে, তার অনেকগুলো বন্ধুর নাম লিখেছে, তাদের সবাই নাকি একত্রে শুনছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আলিফ আছে আমাদের সাথে, সে আজ প্রথম বা শুনছে, প্রথম ধরনের তার ভালো লাগছে। অনেকেই মিলে নাকি শুনছে, শাহিন মিরপুর থেকে লিখেছে, প্রথম গল্পটা অনেক ভালো লাগছে, কনক ভাই অ্যান্ড ফিরোজ ভাই আপনাদের অনেক অনেক থ্যাংকস এত সুন্দর একটি শো করার জন্য। দেবজিৎ লাইট লিখেছে, লাইট অফ করে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। মিরপুর আছে আমাদের সাথে, তুষার লিখেছে, ইমেলের গল্পটা অনেক ভালো লাগছে, এভাবে আরো এরকম ঘটনা চাই। আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন শেরপুর সদর থেকে বলছি। যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমার এক প্রতিবেশীর কাছ থেকে শোনা। তার ওই ঘটনাটি তার নিজের সাথে ঘটে, 30 বছর আগের কথা। প্রতিবেশী তখন জীবিকার টানে আইসক্রিম বিক্রি করত। তিনি সনাতন পদ্ধতিতে আইসক্রিম পটে করে কাঁধে পট ঝুলিয়ে আইসক্রিম বিক্রি করত। যাই হোক, একদিনের কথা, তিনি আইসক্রিম বিক্রি করতে করতে নিজ গ্রাম থেকে অনেক মাইল দূরে কোনো একটা গ্রামে চলে যায়, আর সেখানে আইসক্রিম বিক্রি করতে করতে তার সন্ধ্যা হয়ে গেল, বেচা কেনা শেষ হল, অবশেষে বাড়ি ফেরার পালা। তাই তিনি বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালেন। বলে রাখা ভালো, তখন ছিল বৈশাখ মাস, হঠাৎ রাস্তায় প্রবল ঝড় বৃষ্টি নামল। রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, আর থাকলো বা কি, অপরিচিত কার বাড়ি যাবে। তাই তিনি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এক ঘরের ডিবির নিচে আশ্রয় গ্রহণ করে। চারিদিক স্তব্ধ নীরব, এরই মাঝে শুধু বৃষ্টির ঝিমঝিম শব্দ। বৃষ্টি তখন অনেকক্ষণ ধরে স্থায়ী ছিল। কি আর করার, বৃষ্টি কমার অপেক্ষায় থাকতেই হবে। ভিজে ভিজে তো এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব নয়। বৃষ্টি কমার অপেক্ষা করতে করতে তখন মোটামুটি অনেক রাত হয়ে যায়। অবশেষে বৃষ্টি কমল, এবং বৃষ্টির কমার সাথে সাথেই আকাশে সাদা ধবধবে পূর্ণিমার চাঁদ ভেসে উঠল। নিমিষে প্রকৃতির চাঁদের আলোই আলোকিত হয়ে উঠল। প্রতিবেশী পূর্বের ন্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সবকিছু চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল। রাস্তা হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি দেখতে পান যে রাস্তার ধারে একটি কালো বুড়ানি ছাগল ঘাস খাচ্ছে। প্রতিবেশী তখন কিছুটা অবাক হয়ে যায়, এত রাতে কার ছাগল এখানে ঘাস খাচ্ছে। যাই হোক, তিনি 5-9 না ভেবে আবার রাস্তা হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন যে ছাগলটা প্রতিবেশীর পিছু নিচ্ছে। তখন তিনি রীতিমতো ঘাবড়ে গেলেন। প্রতিবেশী হেঁটে যাচ্ছে, পিছু পিছু ছাগলটাও হেঁটে যাচ্ছে। তখন তিনি বুঝতে পারল যে এটা কোনো সাধারণ ছাগল নয়। এই ভাবতে ভাবতে তিনি পেছনের দিকে ফিরে দেখলেন যে ছাগলটি আর নেই, কোথায় গেল। এইভাবে তিনি সামনে তাকিয়ে দেখেন যে সামনের আম গাছের ডাল ধরে কে যেন জোরে জোরে ঝাঁকনি দিচ্ছে, যেন ওই বিশাল এই ডালটিকে এক টানে ছিঁড়ে ফেলবে। যে সময়ের কথা বলছি, প্রতিবেশী তখন ছিল 21 বছরের যুবক, গায়ে অনেক বল ও মনে অনেক সাহস। তাই তিনি সাহস করে বললেন যে পারলে সামনে আয়, দেখি শক্তির এক পরীক্ষা করি। এই কথা বলার পর গাছ থেকে কমরের সমান উচ্চতা বিশিষ্ট কালো কুচকুচে একটি ছেলে উলঙ্গ অবস্থায় তার সামনে এসে দাঁড়াল। লোকমুখে শুনি ওরকম বৈশিষ্ট্যযুক্ত অলৌকিক শক্তিকে পেতনি বলা হয়। আসার পর প্রতিবেশী এত চমকে যায়, আত্মরক্ষার জন্য কিছু না ভেবে তাকে ঠাসা দিয়ে ধরে।
একই কাণ্ড, দুই ঠাসা দিয়ে ধরে সেই পিছলিয়ে হাতের নিচ থেকে বেরিয়ে যায়। যতবার চেষ্টা করে ততবারই সে তার হাত থেকে পিছলিয়ে বের হয়ে যায়। বাঁচার আশায় এভাবে তিনি ব্যর্থ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কিছুতে তার সাথে পেরে উঠতে পারছে না। এভাবে হাতাহাতি করতে করতে প্রায় রাত শেষের দিকে অবশেষে পূর্ব দিগন্ত থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি শোনা গেল এবং সে কালো কুচকুচে ছেলেটি অর্থাৎ পেতনিটি প্রতিবেশীর নাম ধরে বলে উঠল, এবারের মতো বেঁচে গেলি। রাতভর মারামারি করতে করতে প্রতিবেশী একদম দুর্বল হয়ে পড়ে যায়, তাকে ক্লান্তি গ্রাস করে ফেলল। তার পুরো শরীর কুচকুচে কালো পেতনির ন্যায় লালায় পরিণত হয়ে গিয়েছিল, যেন আশবিহীন মাংসের ন্যায়। তারপর সে ক্লান্ত শরীরে বাড়ি পৌঁছাল এবং বাড়ি পৌঁছার পর থেকে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল। ঘটনাটি বাড়ি গিয়ে খুলে বললে পরিবারের সদস্যরা তার চিকিৎসা নেয়। এই ঘটনার পর থেকে তিনি আইসক্রিম বিক্রি বন্ধ করে দেয়। পরিশেষে তার কোনো ক্ষতি হয়নি আর। সে 22 বছরের যুবক, আজ 52 বছরের বৃদ্ধ। ভাই, এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আপনাকে বলছি SMS এর মাধ্যমে যুক্ত হন, লিখুন আপনার কথাবার্তা গুলো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে। প্রথমে লিখুন এই আর স্পেস আপনার নাম, আপনার লোকেশন, আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। আজ আমাদের সাথে এই মুহূর্তে SMS এর মাধ্যমে মাশাশি লিখেছে, শ্রী মঙ্গল সিলেট থেকে লিখেছে, শুনছে তার ফ্যামিলি সবাই মিলে শুনছে, তাই সে ভৌতিক 90.8 কে তারা অনেক অনেক বেশি ভালোবাসে। রিঙ্কু ফ্রম ড্যামরা থেকে আছে আমাদের সাথে, অনেক ভয় লাগছে। আনিতা লিখেছে, আনিতা আরিফিন ব্রু, আমি জেফতা, সে এবং তার ফ্রেন্ড মুন্নি, মাহি অ্যান্ড তারেক অনেকেই নাকি মিলে শুনছে। নুরুজ্জামান আছে আমাদের সাথে, সাথে লিখছে শান্তদান নাম, রামপুরা বনশ্রী থেকে লিখছে কেমন আছে। আর হচ্ছে তিনি ইমেলের দ্বিতীয় ঘটনাটি তার অনেক ভালো লাগছে। শাহাদাত আছে আমাদের সাথে সাভার থেকে, রানা লিখছে মহাখালী থেকে আপনাদের শুনছি, অনেক ভালো লাগছে অ্যান্ড সব সময় শুনবো। ঘটনাটি খুব ছোট, কিন্তু সেদিনের পর থেকে তা আমার জীবনের কয়েকটা কাজকর্ম অমূল পাল্টে যায়। আমি গ্রামের ছেলে, মফস্বল শহরে একটা কলেজে পড়াশোনার জন্য গ্রাম ছেড়ে মফস্বলে চলে আসি। এখানে আমার এক কাকার বাসায় থাকতাম। যাই হোক, ছুটি ভাটা বা বৃহস্পতিবার কলেজ শেষে গ্রামের বাড়িতে চলে যেতাম। একদিন থেকে পরের দিন বিকেলে চলে আসতাম ক্লাস ধরার জন্য। তেমনই করে এক বৃহস্পতিবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। কলেজে ব্যবহারিক ক্লাসের কিছু কাজ থাকায় বের হতে একটু দেরি হয়ে যায়। ঠিক 5টার দিকে বাসে উঠি আমি, বাড়ি 1 ঘন্টা রাস্তা। হঠাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আমি 6টার দিকে গ্রামের রাস্তায় পৌঁছে যাব। বলে রাখা ভালো, তখন শীতকাল ছিল। যারা গ্রামে থাকেন তারা জানেন যে শীতকালে গ্রাম হাটে যাত্রাপালা নাটক ফাটক বেশি হয়। আমি যখন গিয়ে বাস থেকে নামি তখন সন্ধ্যা হয়ে গেছে। রাতের আলোতে দেখলাম গ্রামের বাজারে শহর থেকে একদল নাট্যকর্মী গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি ছোটবেলা থেকেই আমার বেশ ঝোঁক। অনুষ্ঠান দেখলাম প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাত তখন 8:30 বাজে। আর দেরি করলে মা চিন্তা করবে। এখানে বলে রাখা ভালো, তখন আমাদের গ্রামে মোবাইল তেমন একটা জনপ্রিয় ছিল না, তাই চাইলেও আমি মাকে ফোন করে জানাতে পারছিলাম না যে আমার আসতে একটু দেরি হবে। অজ্ঞাত বাড়ির দিকে রওনা হই। বাজার সব মানুষই তখন নাটক দেখতে ব্যস্ত। পথে চলতে চলতে লক্ষ্য করলাম প্রায় সব দোকানই বন্ধ করে দোকানিরা গেছে নাটক দেখতে। এমনকি হাঁটার পথে কারো সাথে যাব এমন মানুষও দেখতে পেলাম না। মাথার উপর বিকট থালাকৃতির চাঁদ, বিসমিল্লাহ বলে হাঁটা দিলাম। আমাদের বাজার থেকে বাড়ি প্রায় মাইল খানেক হবে, হেঁটে যেতে বিশ মিনিটের মতো লাগে। আমি নিজের মনে গুনগুন করতে করতে হাঁটতে লাগলাম, মিনিট পাঁচেক হেঁটেছি। এমন সময় রাস্তার পাশের ঝোপ থেকে খস খস আওয়াজ পেলাম। প্রথমে ভাবলাম মনের ভুল, পাত্তা না দিয়ে হেঁটে এগোতে লাগলাম। মিনিট খানেক সব চুপচাপ, এরপর আবার রাস্তার পাশে কেমন যেন খস খস শব্দ শুনতে পাচ্ছি। এবার খানিকটা ভয় পেলাম, রাতের বেলা গ্রামের পথে শেয়াল চলাচল করে, একটা মানুষ পেলে নাকি মাঝে মাঝে আক্রমণ করে বসে। শিয়াল তাড়ানোর জন্য গ্রামের মানুষ টর্চ লাইট এমনকি আগুন নিয়ে ঘুরে। আমার কাছে তার কিছুই নেই, কি করা যায় ভাবছি। এই অবস্থায় যত সম্ভব মাথা ঠান্ডা রাখতে হয়, সাহস হারানো মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা। মনের সব জোর একত্র করে বললাম, হুর হুর হুস হুস হুস, একটা দুইটা হল হয়তো গলা শুনে চলে যাবে, এই ভেবে এমন করা। ছোপের পাশের আওয়াজ থেমে গেল একেবারে, হঠাৎ করে চারপাশে নেমে এলো শুনশান নীরবতা। আমার স্পষ্ট মনে আছে ওই ক্ষণটা, ছোপের পাশ থেকে সাদা কাপড় পরা একটা মহিলার মতন কে যেন বের হয়ে এলো। তার উচ্চতা সাধারণ মানুষের দ্বিগুণ হবে কমপক্ষে। প্রথমে ভাবলাম চোখে ভুল দেখছি মনে হয়, কিন্তু চেহারার দিকে তাকাতেই মনের ভুল ভেঙে গেল। চাঁদের আলোতে চারপাশ পরিষ্কার দেখা যাচ্ছে, সে আলোয় দেখলাম বিভৎস এক মুখ, চোখের জায়গাটা গর্ত, কিন্তু কোনো মনি নেই। কপালে মাঝখান বরাবর একটা তাপ দগদগে খায়ের মতো, সেখান থেকে একটি চোখ ঝলঝল করে তাকিয়ে আছে আমার দিকে, হাতগুলো শরীরের দিকে কেমন যেন বাঁকা হয়ে আছে, অনেকটা পোলিও আক্রান্ত মানুষের মতো চিকন চিকন হাত। মুখ ঘুরে আমার চোখ আসলো সেই মহিলার পায়ের দিকে, দেখলাম পায়ের পাতা পিছন থেকে বাঁকানো। আমার আর বুঝতে অসুবিধা হল না যে আমি কিসের পাল্লায় পড়েছি। যেন আমার মনের ভাব বুঝতে পেরেই আমার দিকে তাকিয়ে কুৎসিত একটা হাসি দিল সেই মহিলাটি। এরপর মাথাটা নিচের দিকে দিয়ে পা দিয়ে শরীরটাকে হেঁচড়ে হেঁচড়ে আমার দিকে আসছে। আমার এদিকে ভয়ে দম বন্ধ হয়ে যাওয়ার দশা, প্রাণপণের চেষ্টা করছি সুরা কালাম পড়ার, কারণ মা বলতো এসব আশেপাশে আসলে সুরা পড়তে হয়, সুরা পড়লে এগুলো ছুঁয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন, অজানায় ভয়ে আমার তখন বেহুশ হওয়ার অবস্থা, কোন সুরা তো মনে পড়ছি না, উল্টো চিৎকার করার শক্তিও যেন হারিয়ে ফেলেছি। আমি চিৎকার করছি অথচ মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না, নিজেকে বাঁচানোর কোনো আশাও দেখছিলাম না। মহিলাটা এগিয়ে এসে এক হাতে আমাকে ধরতে নিল, কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে আমাকে ধরার সাথে সাথে খুট টাইপের একটা আওয়াজ করে ছিটকে পেছনে গেল। আমি কিছু বুঝতে পেলাম না। দেখলাম মহিলাটা আতঙ্কিত হয়ে আমার গলার কাছের আল্লাহ লেখা তাবিজটির দিকে তাকিয়ে আছে। ঘটনাটা বুঝতে আমার 2 সেকেন্ড সময় লাগলো। বুঝতে পারলাম আল্লাহর নাম দেখে সে আমাকে ধরতে পারছে না। মনে মনে মাকে ধন্যবাদ দিলাম। মা বলতো ছোটবেলায় একবার আমাকে নাকি নিয়ে যাওয়ার জন্য জিন এসেছিল, তারপর থেকে আমার গলায় এই তাবিজটা থাকত, আমি কখনো খুলতাম না। এই ফাঁকে হঠাৎ দূর থেকে কিছু মানুষের আওয়াজ শোনা গেল, তাকে দেখলাম হাতে টর্চ লাইট নিয়ে কারা যেন আসছে। আমি লোকগুলোর দিকে দৃষ্টি সরিয়ে আবার মহিলাটির দিকে তাকালাম। দেখি মহিলা আগুনের মতো চোখ করে বলছে, আজ বেঁচে গেলে দেখি পরের দুঃখে কে বাঁচায়। সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। ভাইয়ারা, এই ছিল আমার ঘটনা।
অসংখ্য বন্ধুরা আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে, কিন্তু সময়ের অভাবে হয়তো বা সবার SMS গুলো আমরা পড়তে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনাকে বলছি, আমাদের সাথে SMS করুন, লিখুন আপনার কথাবার্তাগুলো, মোবাইলে মেসেজ আপনাকে গিয়ে টাইপ করুন, এয়ার স্পেস আপনার নাম, আপনার লোকেশন, আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 নাম্বারটিতে। রনি আছে আমাদের সাথে, আর জারিফ লিখেছে আমাদের সাথে, নাচ আছে আমাদের সাথে, সে বলছে সালাম জানিয়েছে সে এবং তার ভাবি কাবুল নেসা পাপিয়া আমাদেরকে শুনছে, তারা অনেক ওকে, থ্যাংক ইউ সো মাচ। হাজারিবাগ থেকে আমাদের সাথে আছে সেলিম রেচা, রঞ্জন আছে আমাদের সাথে, রুজরি শুনছে, রায়হান শুনছে আমাদেরকে, কে বি আর মল্লিক রাজবাড়ি থেকে শুনছে, অপেক্ষায় থাকি কখন রাত 12টা বাজে, থ্যাংক ইউ সো মাচ। আমি আসিফ উদ্দিন শুভ ড্যামরার কোনাপাড়া থেকে বলছি, আমার ঘটনাটা পড়ে শোনাবেন। ঘটনাটা আমার বড় খালুর সাথে ঘটে যাওয়া। বলে রাখা ভালো, আমার খালু অনেক কামেলদার মানুষ ছিলেন। আমার বয়স যখন 12 বছর, তখন এই ঘটনাটি আমি আমার নিজের চোখে অনুধাবন করি। আমার জীবনে ঘটে যাওয়া এটাই সবচেয়ে প্রথম ভয়ানক এবং শেষ ঘটনা। আমার খালু অনেক মানুষের ঘাট থেকে অনেক জিন ছাড়িয়েছেন, তাই গ্রামের তার অনেক নাম ডাক ছিল। ঘটনাটা ঘটে আমার মামার জন্য। আমার মামা একদিন আমার খালুর কাছে বায়না ধরে তাদের সবাইকে সরাসরি জিন দেখাতে হবে, কিন্তু খালু কিছুতেই রাজি হচ্ছিল না। অবশেষে অনেক জোরাজুরি করার পর আমার খালু রাজি হয়, কিন্তু সে বলে ভালো জিন সরাসরি কোনো মানুষের সামনে আসতে চায় না, তাই সে ভালো জিন আনতে পারবে না, তবে সে দুষ্ট জিনকে আমাদের সামনে হাজির করতে পারবে, সেই কথা সেই কাজ। তবে আমার মামাকে বলে, আমি তোমাকে যা করতে বলবো তাই করবে, এর ব্যতিক্রম হলে আমাদের দুজনেরই ক্ষতি হবে, এমনকি আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। খালু বাজার থেকে 4টা বিশাল সাইজের মুরগি কিনে আনলেন, তারপর সে মুরগিগুলো তার সামনে রাখলেন এবং মামাকে এক জগ পানি দিলেন, আর সেই পানিতে একটা মন্ত্র পড়ে 3টা ফু দিলেন। তিনি মামাকে বললেন, আমি মুরগিগুলো খাবো, মূলত আমি খাবো না, সে জিনে খাবে। যখন আমি 4 নম্বর মুরগিটার অর্ধেক খাওয়া হয়ে যাবে, তখন এই পানিটা আমার উপর ছিটিয়ে দেবে। তিনি বারবার সাবধান করে দিলেন এর আগে বা পরে পানি না ছিটিয়ে দিতে। যদি আগে পানি ছিটানো হয় তাহলে জিনটা আমার মামাকে খাওয়া শুরু করবে, আর যদি পরে ছিটানো হয় তাহলে আমার খালুকে খাওয়া শুরু করবে। খালু মুরগির সামনে আসন গেড়ে বসলেন, তারপর তিনি কি যেন মন্ত্র পড়া শুরু করলেন। হঠাৎ করে ঘরটা গরম হয়ে গেল, ঘরে কোনো শব্দ নেই। আমরা সবাই দেখলাম আমার খালুর চোখগুলো আগুনের শিখার মতো লাল হয়ে গেছে। তিনি আস্তে আস্তে মুরগিকে খাওয়া শুরু করলেন, তিনি মুরগিগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, আর আমরা তার সবাই দেখছি, কিন্তু আমরা মুরগির হাড়গুলো দেখতে পারছি না। যখন 4 নম্বর মুরগিটার অর্ধেক খাওয়া শেষ হল, তখন আমার মামা তার উপর পানি ছিটিয়ে দিলেন। আমার খালু আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেলেন এবং অজ্ঞান হয়ে গেলেন। পরে 3 ঘন্টা পর খালুর জ্ঞান ফিরল। খালু আমাদের বললেন, যেখানে ধানের খ্যার রাখা হয় ওইখানে গিয়ে দেখতে। ওইখানে গিয়ে আমরা দেখি মুরগির হাড়গুলো ওইখানে পড়ে আছে। ভালো লাগলে পড়ে শোনাবেন।
এসএমএস এর মাধ্যমে অনেকগুলো বন্ধু আমাদের সাথে যুক্ত আছে, যেমনটা করে লিখেছে অবুজ রুবেল কারিগঞ্জ থেকে আসতে চাচ্ছে, ফোন নাম্বার দিয়েছে, নিশ্চয় আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। সোহেল আছে আমাদের সাথে মাদারীপুর থেকে শুনছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো বন্ধু নাকি মিলে শুনছে। কাজল আছে ঢাকা মালিবাগ থেকে, সে এবং তার ওয়াইফ সুমি সুমা মিলে শুনছে, সে অনেক ভয় পাচ্ছে। কে শুনতে থাকুন, আমাদের সাথে আছে শরীফ আছে উত্তরা থেকে শুনছে, কাজল লিখেছে, ওমর ফারুক আছে আমাদের সাথে, মাসুদ লিখেছে অনেক ভয় পাচ্ছি, আশিক ঢাকা ক্যান্টনমেন্ট থেকে লিখেছে, তার দুই রুমমেট মিলে আমাদেরকে শুনছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে আসনান ডেমরা থেকে, আমাদের সাথে আছে জিনারুল শুনছে, তোমাস শুনছে আমাদেরকে এই মুহূর্তে, অসংখ্য বন্ধুরে শুনছে। আমি আলমগীর হোসেন অনি, নাটোর এনএস কলেজ অনার্স বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। এটি আমার দ্বিতীয় ঘটনা, সবাইকে পড়ে শোনালে খুশি হব। ঘটনাটি এলাকার এক দাদার সাথে ঘটেছিল, আর কথা না বাড়িয়েই আমি ঘটনায় চলে যাচ্ছি। প্রতিদিনের মতো ওই দিনও দাদা ঈশান নামাজ পড়ে চা স্টলে বসে চা খাচ্ছিল আর সবার সাথে গল্প করেছিল। গল্পে গল্পে একটা সময় অনেক রাত হয়ে যায়। বলে রাখা ভালো যে দাদার বাড়িটি ছিল একটু বিলের ভেতর এবং চারিদিকে ধান খেত ও সরু রাস্তা, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকায় রাস্তা তেমন দেখা যাচ্ছিল না, যদিও হাতে একটি টর্চ লাইট ছিল, চার্জ কম থাকায় রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছিল না। চারিদিক থেকে ঝিঝি পোকার আওয়াজ আর মাঝে মাঝে শিয়ালের ডাক কানে ভেসে আসে। ধানের খেতের সরু রাস্তা দিয়ে হেঁটে চলছে দাদা, এমন সময় দেখলেন সামনে একটি শিয়াল দাঁড়িয়ে আছে। শিয়ালটি হঠাৎ করে বিড়ালের রূপ ধারণ করল, এরপর বিড়ালটি ধীরে ধীরে বড় হতে লাগল এবং তা একটি মহিষে পরিণত হল। দাদা বুঝতে পারল যে তার সাথে কি ঘটতে যাচ্ছে, তাই তিনি বললেন, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, আমার রাস্তা কেন আটকে রাখছিস, আমাকে যেতে দে, নইলে তোর ভালো হবে না। দাদা কম বেশি এ বিষয়ে অনেক কিছু জানতেন। এরপর যখন রাস্তা ছাড়ছিল না, তখন দাদা ডান পায়ের জুতো ডান দিকে আর বাম পায়ের জুতো বাম দিকে রেখে পায়ের নিচ থেকে এক মুঠো মাটি নিয়ে কিছু একটা পড়ার পর ঢিল ছুঁড়ে মারতেই তা বিকট আওয়াজ করে উঠল এবং আগুন ধরে গেল। আগুনটি কিছুক্ষণ জ্বলার পর তা নিভে গেল এবং সেখানে যা ছিল সবকিছু চোখের পলকে ভ্যানিশ হয়ে গেল। এরপর দাদা বাড়িতে চলে গেল। এই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন। আমার নাম জাবেদ আহমেদ দীপু। ঘটনাটা এক বন্ধুর বড় ভাইয়ের, আশা করি পড়ে শোনাবেন। মৃত লাশ নিয়ে মাঝে মাঝেই বিভিন্ন জেলায় যাওয়া হয়। একদিন একটা ফোন পেয়ে সে অফিসে গিয়ে খবর পায় একটা মৃত লাশ নিয়ে তাকে রাজশাহীতে যেতে হবে। লোকটার লাশটিকে দেখল যে খুব বাজে ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। লাশটা খুব সুন্দরী, মনে হয় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পড়ত। মাথার একপাশে থেতলানো,
চুলগুলো এলোমেলো, দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছে। উনি মাঝে মাঝেই এমন লাশ নিয়ে প্রায় অনেক জেলাতে গিয়ে থাকেন, তাই সাথে একজন করে নিয়ে সন্ধ্যা হয় হয় ঠিক ওই সময় রওনা দিলেন। একটানা চার থেকে পাঁচ ঘন্টা গাড়ি চালিয়ে একটা স্থানে এসে কিছু খাওয়ার জন্য গাড়ি থামালেন, তারপর খেয়ে দিয়ে আবার রওনা দিলেন। কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একটা চাকা ব্রাস্ট হয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখলেন চাকা ব্রাস্ট হয়ে গেছে। এক্সট্রা চাকার জন্য গাড়িতে খোঁজ করে দেখেন ভুল করে এক্সট্রা চাকা নেওয়া হয়নি। সাথে চেয়েছিল সে বলল, ভাই চাকা যেহেতু নাই, আমরা যেখানে খাওয়া দাওয়া করেছিলাম ওইখানে যাই, দেখি চাকা সারাতে পারে কিনা। এই কথা বলে ওনার কাছ থেকে কিছু টাকা আর নষ্ট চাকাটা নিয়ে রওনা দিলেন। গাড়িটা রাস্তার এক পাশে সাইড করা ছিল। কতক্ষণ লাগতে পারে এই কথা চিন্তা করতে করতে গাড়িতে গিয়ে বসলেন। গাড়িটি হাইড্রোলিক চক দিয়ে স্ট্যান্ড করা ছিল, তাই এটাও চিন্তা করেছিলেন যে একা একা এইভাবে থামানো একটা গাড়ি নিয়ে কতক্ষণ অপেক্ষা করতে থাকবেন। এমনিতে জায়গাটা নীরব, একটু পরপর একটা দুইটা ডিস্ট্রিক্ট বাস সাই সাই করে যাওয়া আসা করে, পাশে কোনো মানুষজনের চিহ্ন মাছ নেই, আর রাত দশটা বাজে, কে আসবে হাইওয়েতে? উনি একটা সিগারেট ধরিয়ে একটু পরপর একটা করে টান দিচ্ছে আর চাকা আসার ব্যাপারটা নিয়ে চিন্তা করছেন। তিনি আশেপাশে তাকিয়ে হঠাৎ ভেতরে থাকা লুকিং গ্লাসে চোখ দিয়ে আটকে গেলেন। চোখটা সরিয়ে পেছনে তাকিয়ে দেখেন, না কিছুই নাই, সব ঠিক আছে। আবার যখন সিগারেটের টান দিয়ে লুকিং গ্লাসের দিকে তাকালেন, তখন ভয়ে স্থির হয়ে গেলেন। তিনি দেখলেন মেয়েটার লাশটা উঠে বসে আছে। এবার উনি ঘাড় ঘোরাতে সাহস করলেন না। ওনার মনে হচ্ছিল দাঁতে দাঁত লেগে আসবে। হঠাৎ মেয়েটা বলে উঠল, ভাই আমি পানি খাবো, পিপাসায় গলাটা ফেটে যাচ্ছে। উনি অনিচ্ছা সত্ত্বেও পিছনে তাকিয়ে দেখলেন সত্যি মেয়েটা শোয়া থেকে বসে আছে, আর ওর শরীরের দাগগুলো নাই, থেতলানো দিকটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে সে অজ্ঞানে ছিল, এখন জ্ঞান ফিরেছে। মেয়েটা আবারও বলতে লাগলো, ভাইয়া আমার খুব পানি পিপাসা লাগছে, আমাকে একটু পানি দেন। মেয়েটাকে দেখে অস্বাভাবিক লাগায় উনি একটা পানির বোতল এগিয়ে দিলেন। পানিটা পেয়ে এক নিঃশ্বাসে শেষ করে কেমন যেন একটা অস্থির নিঃশ্বাস ফেলল। তারপর ওনার দিকে মুখ করে বলতে লাগল, জানেন ভাইয়া, এই পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার ভার্সিটি বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে বাস স্ট্যান্ডে আসি। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে যখন একটু সামনে আগালাম, খেয়াল করতে পারেনি কখন যেন একটা দ্রুতগামী বাস আমার সামনে এসে পড়েছে। চোখের পলকে বাসটার আঘাত খেয়ে সামনে পড়ে যাই, আর বাসটা ব্রেক করতে না পেরে আমার মাথার ঠিক বাম সাইড দিয়ে চলে যায়। যাওয়ার সময় আমার সমস্ত শরীরটাকে কয়েকবার রাস্তায় আষ্টে পৃষ্টি করে ফেলে যায়। অ্যাক্সিডেন্টের বেশ কিছুক্ষণ পর পর্যন্ত জীবিত ছিলাম, চিৎকার করে বলতে পারিনি, আমাকে কেউ পানি দাও, পিপাসা আমার গলা ফেটে যাচ্ছে। খুব শব্দহীন আর্তনাদ করে পানির জন্য ঘুমড়ে কেঁদে উঠেছিলাম, কিন্তু আমাকে এক ফোঁটা পানি কেউ দেয়নি। যখন শেষ নিঃশ্বাসটা ফেললাম, একজন এসে আমাকে পানি খাওয়াতে চাইল, কিন্তু পানির এক ফোঁটাও গলা দিয়ে নামল না, গাল গিয়ে নিচে পড়ে গেল। আমার নীরব দেহটা অ্যাম্বুলেন্সে তোলা হল। আমার আইডি কার্ড দেখে ভার্সিটি থেকে তথ্য নিয়ে আপনার কাছে দিল আমার বাড়ি পৌঁছে দিতে। মেয়েটা একটা নিঃশ্বাসে কথাগুলো বলে একটু চুপ হয়ে আবার বলল, ভাইয়া আমার বাবা আমার ভাই বোনকে বলবেন আমার জন্য যেন না কাঁদে, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পানি খাওয়ানোর জন্য। এই কথা বলে মেয়েটা আবার শুয়ে পড়ে। ততক্ষণ যিনি চাকা ঠিক করতে গিয়েছিল তিনি এসে বললেন, ভাইয়া চলেন চাকা ঠিক হয়ে গেছে। উনি সারা পেয়ে খেয়াল করলেন ওনার পুরো শরীর ঘামে ভেজা, চাকাটা লাগিয়ে আবার রওনা দিলেন। মেয়েটার গ্রামের বাড়ি যেতে যেতে পরদিন প্রায় সকাল দশটা বেজে যায়। মেয়েটার লাশ পেয়ে মেয়েটার বাবা মা ভাই বোন কান্নাকাটি শুরু করে দিল। উনি ওইখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারলেন না, মেয়েটার বলে যাওয়া কথাগুলো কারো কাছে বলতে পারলেন না। গাড়িটা স্টার্ট দিয়ে ঢাকার দিকে রওনা দিলেন। মনটা খারাপ করে একটানা গাড়ি চালিয়ে যখন আবার ওই রাস্তায় আসলেন তখন দেখলেন মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে। সুন্দর একটা হাসি দিয়ে হাত নাড়িয়ে ওনাকে বিদায় জানালেন। এটা দেখে ওনার মনটা ভালো হয়ে গেল। ভালো একটা স্বস্তি নিয়ে সিলেটে আবার তিনি ফিরে আসলেন। ভাইয়ারা, এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার অনেক প্রিয় একটি অনুষ্ঠান, আশা করি ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া। সময়টা আজ থেকে প্রায় 15 বছর আগে। তখন আমরা আমাদের বাসা পাল্টাই, তা বাসা পাল্টাচ্ছি মনে অনেক আনন্দ। নতুন বাসা নতুন ঘর, কিন্তু জানতাম না যে এই খুশিতে অন্য কিছু অংশগ্রহণ করবে। নতুন বাসায় 10 থেকে 12 দিন পার হওয়ার পর আমি বাসার ছাদে হাঁটতে চাই। তখন আমার বয়স 6 বছর। আমি ছাদে পোশাক করি। তারপর থেকে শুরু হয় আমার জীবনের কিছু কঠিন সময়। সেদিন রাতে আমি ভীষণ পাগলামি করেছিলাম, সবাইকে মারছিলাম। রাতে সবাই বেশ আতঙ্কে কাটায়, আমি ব্যতীত। পরের দিন আমাকে স্কুলে নিয়ে ভর্তি করা হয়। নতুন স্কুলে আমি পাগলামি করি, ম্যাডামদের চুল টাঙতাম। তা একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং আমি নাকি নিজের গলায় দা দিয়েছিলাম, কিন্তু আমার কিছুই মনে নেই। তারপর আমার আম্মু গ্রামের এক চাচার সাথে দেখা করান, যিনি মূলত একজন হুজুর ছিলেন। তিনি আমাকে দেখেই আমার নাম বলে দিলেন এবং তিনি বললেন যে আমাদের ছাদে কিছু ভালো জিন আছে, কিন্তু আমি প্রস্তাব করাই তাদের নামাজের স্থান অপবিত্র হওয়ায় আমার উপর ক্ষেপে যায় এবং আমাকে আছর করে। তারপর তিনি একটা তাবিজ দেন। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার আর কোনো সমস্যা হয়নি। এখন আমি ঢাকা পলিটেকনিক্যালে ডিপ্লোমা নিয়ে RSC পড়ছি। আমার জন্য দোয়া করবেন। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা সবার সাথে শেয়ার করছি। আমার বয়স তখন 11 বছর। তখন আমি ও আমার বাবা মা সিরাজগঞ্জের জেলার রায়গঞ্জ থানায় ছোট একটি গ্রামে আমার দাদার বাড়িতে সবার সাথে থাকতাম। ওই গ্রামেরই একটি প্রাইমারি স্কুলের 5ম শ্রেণীতে আমি তখন পড়তাম। এবার আমি আমার আসল ঘটনায় আসি। আমি আমার 2 বন্ধুর সাথে প্রতিদিন স্কুলে যাওয়া আসা করতাম। আগেই বলে রাখি যে ওই 2 বন্ধুর মধ্যে একজন ছিল আমার চাচাতো ভাই আর একজন ছিল প্রতিবেশী। তো হঠাৎ একদিন স্কুলে যাওয়ার সময় আমার চাচাতো ভাইকে ডাকতে ওদের বাসায় যাই। সেদিনও স্কুলে যাবে না বলে না করে দিল, তাই ওকে রেখেই অপর বন্ধুটির সাথে সেদিন স্কুলে চলে গেলাম। সারাদিন স্কুল শেষে বিকেলে প্রায় চারটার দিকে স্কুল ছুটি হলে আমরা দুজন আবার বাড়ির দিকে যাই। হঠাৎ রাস্তায় আমাদের সাথে আমার ওই চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়ে যায় এবং ওই আমাদেরকে বলতেছে যে চল আজ তোদের নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাব। আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম, কিন্তু প্রতিবেশী বন্ধুটা যে যেতে রাজি হচ্ছিল না বলেই ওকে বাড়ির দিকে বিদায় দিয়ে দেই। তারপর আমরা দুই চাচাতো ভাই নদীর দিকে রওনা হই। কিছুক্ষণ পর আমার চাচাতো ভাই আমাকে ছোট একটা পুকুর পাড়ে নিয়ে যায়। আমি খুব আশ্চর্য হয়ে নদীতে যাওয়ার কথা বললাম, কিন্তু উত্তরে আমাকে ও বলল যে এটাই নাকি ওর জন্য অনেক বড় নদী। তো আমি তখন ওর কথাবার্তায় খুব বিরক্ত হয়ে ওকে বললাম, ঠিক আছে তুই থাক আমি বাড়ি চলে যাই। এই বলে ভাইয়া আমি বাড়িতে চলে আসি। কিন্তু ভাইয়া বাড়িতে এসে শুনতে পেলাম যে আমার চাচাতো ভাই দুপুরে দেখে ও নানার বাড়িতে চলে গেছে। তখন ভাইয়া আমি অনেক ভয় পাই এবং ওই ঘটনার ছেলেটা তাহলে কে ছিল, কেন আমাকে ওই পুকুর পাড়ে নিয়ে গিয়েছিল, কে বলেছিল যে ওটা ওর জন্য অনেক বড় নদী। এসবের ব্যাখ্যা আজও আমি পাইনি। ভালো লাগলে পড়ে শোনাবেন।
ছেলেবেলা থেকে আমার ভূত খোঁজার নেশা। যখনই পোড়োবাড়ির খোঁজ পেয়েছি, যেটা ভূতেদের আস্তানা, সব কাজ ফেলে সেখানে গিয়ে হাজির হয়েছি। গুরুজনদের হাজার নিষেধ সত্ত্বেও রাত কাটিয়েছি সেখানে, কিন্তু ভূতের সন্ধান পাইনি। কতবার যে শ্মশানে ঘুরেছি তার ঠিক ঠিকানা নেই। অমাবস্যার রাতে কুকুর শিয়ালদের আগুন জ্বলা চোখ দেখেছি, এলোমেলো বাতাসে মড়ার খুলি থেকে অদ্ভুত শব্দ বের হয়েছে তাও শুনেছি, ভয় পাইনি। সব দেখে শুনে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি, ভূত নেই, ভূতের কাহিনী মানুষের কল্পনা। যারা বলেছেন স্বচক্ষে ভূত দেখেছেন তারা নিছক চোখের ভুলের শিকার হয়েছেন। সভা সমিতিতে বন্ধু বান্ধবদের আসরে সরবে ঘোষণা করেছি, যে যাই বলুক ভূত নেই, প্ল্যানচেট একটা নিছক ধাপ্পাবাজি। ঠিক এমনই সময়ে চিঠি এলো। চিঠিটা লিখেছে শৈলেন, আমার কলেজের অন্তরঙ্গ বন্ধু শৈলেন দাস। শৈলেনও আমার মতন বিশ্বাস করত ভূত নেই, ভূতের নিবাস মানুষের অলস মস্তিষ্কের এক কোণে। চিঠিটা খুব ছোট, মাত্র লাইন দুয়েকের।
যদি ভূত দেখতে চাও অবিলম্বে খাটশিলায় আমার কাছে চলে এসো, ইতি তোমার বন্ধু শৈলেন।
শৈলেনের সঙ্গে কলেজ ছাড়ার পর আর বিশেষ দেখা হয়নি। অন্য বন্ধুদের কাছে শুনেছিলাম সে আমলকি আর হরতকির ব্যবসা করে, ঝাড়গ্রাম না ঘাটশিলা কোথায় রয়েছে। চিঠি পেয়ে বুঝলাম শৈলেন ঘাটশিলায় রয়েছে। হয়তো ভূত টুত সব বাজে কথা, আমাকে তার কাছে নিয়ে যাবার জন্য ভূতের অবতারণা করেছে। জানে এমন করে লিখলে আমি না গিয়ে পারব না, কলেজে অধ্যাপনার কাজ, বছরের মধ্যে ছুটি বেশি, পূজা পার্বণ গরমের ছুটি তো আছেই, এছাড়া অন্যান্য উপলক্ষে কলেজ প্রায়ই বন্ধ থাকে। ঠিক করলাম দিন সাতেকের ছুটি নিয়ে ঘাটশিলায় চলে যাব। পূজা কেটে গেছে, বাতাসে শীতের মিশেল, এ সময়ে ঘাটশিলার জল বাতাস ভালো, কড়া শীত পড়েনি, ভূতের সন্ধান না পাই স্বাস্থ্যটা ফিরিয়ে আনতে পারব। যে কথা সেই কাজ, সুটকেস আর বিছানা নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে হাজির হলাম। ছাড়ার দেরি ছিল। কামরার এক কোণে মালপত্র রেখে একটা পত্রিকা কিনে বেঞ্চের উপর বসলাম। একটা গল্পের লাইন দুয়েক পড়েছি, হঠাৎ পরিচিত কণ্ঠে চমকে উঠলাম।
আরে কি খবর?
মুখ তুলে অবাক হলাম, সামনে দাঁড়িয়ে শুইলেন বগলে খবরের কাগজ, হাতে রঙিন ব্যাগ। খবর আর কি, এই ভূত দেখাবার জন্য তুই তো নেমন্তন্ন করেছিলি। ভূতের উল্লেখে শৈলেনের মুখটা ম্লান হয়ে গেল, দু চোখে আতঙ্কের ছায়া, সে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিরে কথা বল।
কি বলবো, ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না, তোর কথা মনে হলো তাই তোকে চিঠি লিখলাম।
ভালোই করেছিস, ভূত যদি নাই পাই তোর ঘাড়ে চেপে সাতটা দিন তো খেয়ে আসি। শৈলেন বলল,
চল এবার ট্রেন ছাড়বার সময় হয়েছে, তুই কোন কামরায় উঠেছিস?
আমি আঙ্গুল দিয়ে কামরাটা দেখিয়ে দিলাম। দুজনে উঠে পাশাপাশি বসলাম। ট্রেন ছাড়তে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলতো, তুই তো সাত জন্মে ভূত বিশ্বাস করতিস না, ঠিক আমার মতন, কি দেখলি?
স্পষ্ট দেখলাম শৈলিনীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল, গালের পেশিগুলো কেঁপে উঠল থরথরিয়ে। সে মৃদু কণ্ঠে বলল,
হঠাৎ বাতি বন্ধ হয়ে যেত, এক তিল হাওয়া নেই, দরজা জানালাগুলো নিজেদের ইচ্ছা মতো খুলছে আর বন্ধ হচ্ছে, পাশের ঘরে খুটখাট শব্দ, গিয়ে দেখি কোথাও কেউ নেই। যারাই ভূতের উপদ্রবের কথা বলেছে তারা সবাই ঠিক একই কাহিনী শুনিয়েছে, এই হঠাৎ বাতি নিভে যাওয়া, আচমকা জানলা দরজা খুলে যাওয়া, সেসব ঘরে রাতের পর রাত কাটিয়েছি, কিছুই দেখতে পাইনি। পাশের ঘরে খুটখাট শব্দ ইঁদুরের জন্য, বেড়াল আমদানি করতেই সেসব শব্দ থেমে গেছে, লাইনের গোলমানের জন্য বাতি হঠাৎ ফিউজ হয়ে গেছে।
এসব ব্যাপারে তুইও ভয় পেয়ে গেলি শৈলেন, এর মধ্যে ভূত এলো কোথা থেকে? শৈলেন আমার একটা হাত চেপে ধরল, ভয়ার্ত কণ্ঠে বলল,
ওসব কথা থাক ভাই, অন্য কথা বল, যা দেখবার কে দেখবি?
কাজেই অন্য কথা পারলাম, শৈলেনের ব্যবসার কথা।
তারপর তোর ব্যবসা কেমন চলছে বল?
শৈলেন বলল,
প্রথম প্রথম তো বেশ ভালোই চলছিল, আমলকি আর হরতকি কোনটাই কিনতে হতো না, ট্রাক নিয়ে জঙ্গলে গিয়ে সেলফ পেরে নেওয়া, তারপর সেই ট্রাক বড়বাজারে নিয়ে আসা, ইদানিং মুশকিল হয়েছে।
কি মুশকিল?
যারা সব জঙ্গল ইজারা নিচ্ছে তারা জঙ্গলে ঢুকতে দিচ্ছে না, আমলকি হরতকি চালান তারাই দিচ্ছে, কিনতে গেলে এমন দর হাঁকাচ্ছে যে আমার পোষায় না।
তাহলে কি করবি?
ভাবছি অন্য ব্যবসা ধরবো।
কি ব্যবসা?
ঠিক করিনি, তুই চল দুজনে বসে ঠিক করা যাবে, তবে ঘাটশিলায় আর নয়।
কেন?
না ভাই, ঘাটশিলায় আর থাকতে পারবো না, অন্য কোথাও যেতে হবে।
তারপর আর বিশেষ কথা হল না, দুজনে দুখানা পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। খেয়াল হল খড়গপুর স্টেশনে আসতে,
বস আমি খাবারের চেষ্টা দেখি।
শৈলেন নেমে যেতে কামরার চারদিকে নজর দিলাম, ভিড়ে আমার চিরকালের ভয়, এই ভিড়ের ভয়ে বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছি। ঘাটশিলা চলেছি তাই প্রথম শ্রেণীতে, কিন্তু প্রথম শ্রেণী একেবারে খালি নয়, চারজনের জায়গায় ছজন বসেছি, সকলের টিকিট আছে কিনা কে জানে, আজকাল তো টিকিট না করাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। বাইরে দৃষ্টি দিলাম, খড়গপুর স্টেশন বদলায়নি, খড়গপুরে এসেছিলাম বছর পাঁচেক আগে, খড়গপুরে ঠিক নয়, খড়গপুরে নেমে দীঘা গিয়েছিলাম বাসে, স্বাস্থ্যের কারণে নয়, ভূতের সন্ধানে।
কে
আমাকে একজন খবর দিয়েছিল সমুদ্রের ধারে এক পরিত্যক্ত বাড়িতে ভূত থাকে। সন্ধ্যার অন্ধকার নামলেই নানা রঙের আলোর রেখা বাড়ির মধ্যে নাচতে থাকে। বাইরের সমুদ্রের গর্জন সেই সময় নিস্তব্ধ হয়ে যায়। সেই সব আলোর রেখা যার দেখবার দুর্ভাগ্য হয় তার মাথার গোলমাল হয়। খবর সংগ্রহ করে জেনেছিলাম কে একটা লোক সম্পত্তির লোভে কাকে যেন গলা টিপে এই বাড়িতে দম বন্ধ করে মেরে ফেলেছে। সেই লোকটিও আর ফিরতে পারেনি, যতবার বেরোতে গেছে রঙিন আলোর রেখা তার পথ আটকে ধরেছে। শুধু আলোর রেখাই নয়, সঙ্গে করুণ একটা আর্তস্বর। লোকটির মস্তিষ্ক বিকৃত হয়েছিল, অজ্ঞান অবস্থায় অন্য লোকেরা তাকে বাইরে নিয়ে আসে। জ্ঞান হলে তার কথাবার্তা শুনে রাঁচির হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানেই কিছুদিন পর লোকটির মৃত্যু হয়। সন্দেহ নেই, খুব জমজমাট গল্প। আমি গিয়ে সাত দিন ছিলাম। রঙিন আলো দূরের কথা, কোনো আলোই দেখতে পায়নি। শুধু ভাঙা ছাদের মধ্য দিয়ে সমুদ্রের ঝোড়ো হাওয়া হু 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 শব্দে বইত। সেই হাওয়ায় জরাজীর্ণ বাড়ির পলেস্তারা তারা ছুপছুপ ছুপছুপ করে খসে পড়ত। দীঘার ভূতের ব্যাপারে নিমগ্ন ছিলাম। খেয়াল হল ট্রেন নড়ে উঠতে, তাই তো ট্রেন ছেড়ে দিল। অথচ শৈলেন কোথায়? শৈলেন না উঠতে পারলেই মুশকিল। এই প্রথম মনে পড়ল শৈলেনের চিঠিতে তার বাসার কোনো ঠিকানা ছিল না। অবশ্য তাতে খুব অসুবিধা হতো না, ঘাটশিলা এমন কিছু বড় জায়গা নয়, সেখানে বাঙালিও কম নেই। তাদের কাছে শৈলেন দাসের আস্তানা পাওয়া দুরূহ হতো না। একটু পরেই শৈলেন এসে দাঁড়াল। কিরে, ট্রেন ছেড়ে দিয়েছে, কোথায় ছিলি?
একেবারে গরম ভাজি আনতে একটু দেরি হয়ে গেল রে, ছুটতে ছুটতে হাতল ধরেছি, এই নে খা।
শৈলেন প্রচুর গরম লুচি এনেছে, লুচি আর তরকারি। খাওয়ার পর ভর পেটে বেশ একটু ঢুলুনি এলো। যখন চোখ খুললাম তখন ট্রেন ঘাটশিলা স্টেশনে ঢুকছে। বেশ লম্বা ঘুমিয়েছি, চোখ চেয়ে দেখলাম পাশে শৈলের নেই। কি আর করা, বগলে বিছানা, হাতে সুটকেস ঝুলিয়ে তৈরি হয়ে নিলাম। একটু এগোতেই দেখলাম শৈলেন দরজার কাছে দাঁড়িয়ে আছে। স্টেশনে নামা গেল, বেশ কনকনে বাতাস বইছে, পাহাড়ি ঠান্ডা। স্টেশনের বাইরে আসার পর শৈলেন বলল,
তুই এখানে দাঁড়া, আমি একটা সাইকেল রিক্সা ডেকে নিয়ে আসি, এখান থেকে বেশ দূর, রঙ্কিণী দেবীর মন্দিরের কাছে আমার ডেরা।
শৈলেন সিঁড়ি দিয়ে বাইরে নেমে গেল। আবছা অন্ধকার, তার মধ্যে দিয়ে দেখলাম প্রচুর সাইকেল রিক্সা গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। গোটা তিনেক ট্যাক্সিও রয়েছে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কাটল, শৈলেনের দেখা নেই। আশ্চর্য, সাইকেল রিক্সা ডাকতে এত দেরি কেন হবে? আধ ঘন্টা কাটবার পর বিরক্ত হয়ে মালপত্র নিয়ে বাইরে এসে দাঁড়ালাম। বাইরে তখনও গোটা ছয়েক সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে। একজনকে জিজ্ঞাসা করলাম,
দেবীর মন্দির চেনো?
হ্যাঁ হুজুর, ওই যে বইছে।
সাইকেল রিক্সার চালক হাত থেকে বাক্স বিছানা নিয়ে পাদানিতে রাখল, দরদস্তর করতে দিল না। উঠে বসলাম। শৈলেনের অদ্ভুত আচরণের কোনো অর্থ খুঁজে পেলাম না। এ ধরনের রসিকতা অভদ্রজনিত আচরণ দেখা হলে সেটা বলে দেব। বেশ অনেকটা পথ, ঝাঁকুনিতে কোমরে ব্যথা হয়ে গেল। সাইকেল রিক্সাওয়ালাকে যখনই জিজ্ঞাসা করি,
আর কত দূর রে?
সে বলে,
আগে হুজুর।
অবশেষে মন্দিরে নজরে এলো। তার কাছে একতলা একটা বাড়িও দেখতে পেলাম। আর যখন আর কোনো বাড়ি নেই তখন ওটাই শৈলেনের আস্তানা হবে। সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে বাক্স বিছানা নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল। তার মানে দরজা ভেজানো ছিল। ভেতরে জমাট অন্ধকার। সুটকেস খুলে টর্চ বের করলাম। আমাকে ভয় দেখাবার জন্য শৈলেনের বদমাইশি আমাকে ভয় দেখায়। আগে ভাগে চলে এসে বাড়ির মধ্যে ঢুকে কোনো ফোন দিয়ে আটছে বেটা। ঘরের কোণে টর্চের আলো পড়তেই চিৎকার করে উঠলাম। মেঝের উপর শৈলেন পড়ে রয়েছে চিত হয়ে, দুটি চোখ বিস্ফারিত, মনে হয় খুব ভয় পেয়েছে। দুকশ বেয়ে রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। তার দেহে যে প্রাণ নেই এটা বুঝবার জন্য কাছে যাবার দরকার হল না। মনে হল কেউ গলা টিপে তাকে হত্যা করেছে। তখনও টর্চের আলো শৈলেনের দেহের উপর। তার শরীর ঘুরে গেল, কে যেন ঘুরিয়ে দিল দেহটাকে। চোখ দুটো আরো বিস্ফারিত, গালের মাংসপেশিগুলো তীর তীর করে কাঁপছে। আর দাঁড়িয়ে থাকার সাহস হল না, তীর বেগে রাস্তার উপর এসে পড়লাম। ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটা মোটর ছুটছিল, আর একটু হলে মোটরের তলায় পড়তাম। চালক ক্ষিপ্র হাতে মোটর থামিয়ে জিজ্ঞাসা করল,
কি পাগলের মতন ছুটছেন কেন? চাপা পড়তেন যে।
জ্ঞান শূন্য হয়ে কেন ছুটছিলাম চালককে বললাম। ভদ্রলোক বাঙালি, গলায় স্টেথিস্কোপ দেখে মনে হলো ডাক্তার। ডাক্তার সব শুনে বলল,
কি বলছেন আপনি? শৈলেন বাবু তো আজ দিন দশেক হলো মারা গেছেন, রহস্যজনক ভাবে মৃত্যু। গলা টিপে কারা মেরে রেখে গেছে?
চোর ডাকাত? ডাক্তার মাথা নাড়ল।
না না, পয়সা করি সব ঠিক ছিল, জিনিসপত্র একটু এদিক সেদিক হয়নি। বাড়িটার খুব বদনাম আছে, এর আগেও দুজন এভাবেই মারা গেছেন। কিন্তু আপনি দেখলেন কি করে? পুলিশ থেকে তো দরজায় তালা দিয়ে গেছে।
কই না তো, দরজা তো খোলা।
চলুন তো দেখি।
টর্চের আলো ফেলতেই চমকে উঠলাম। দরজায় বিরাট আকারের দুটো তালা। ডাক্তার এ নিয়ে আর কিছু জিজ্ঞাসা করল না, শুধু বলল,
স্টেশনে যাবেন তো? চলুন, আমি ওইদিকেই যাব।
রাস্তায় একটি কথাও হল না। কোনো কথা বলবার মতন মনের অবস্থা আমার ছিল না। শৈলেনের বিভৎস দুচোখের দৃষ্টি আমাকে মুখ করে ফেলেছিল। প্ল্যাটফর্মে বেঞ্চের উপর বসলাম। জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না। যে লোকটা দশ দিন আগে মারা গেছে সে হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত আমার সঙ্গে এসেছে নিজের মৃতদেহ দেখাবার জন্য। এমন আজগুবি কথা কে বিশ্বাস করবে? দরজায় তালা আটকানো, মৃতদেহ কবে স্থানান্তরিত হয়ে গেছে, অথচ টর্চের আলোই শৈলেনের সেই বিভৎস রূপ কি করে দেখলাম। ঠান্ডা কনকনে হাওয়া, কানের পাশে মৃদু কণ্ঠ, অবিকল শৈলেনের গলা,
আমরা আছি, আমরা আছি, অবিশ্বাস করো না।
এসএমএস এর মাধ্যমে একেবারে শেষবারের মতো অনেকগুলো বন্ধু আমাদের সাথে যুক্ত আছে। মার্জিয়া সাইদুল চাঁদপুর থেকে, তারা 21 জন মিলে একই সাথে শুনছে আমাদেরকে। সব থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে আছে বাপ্পান, আছে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত, শাকিল আছে আমাদের সাথে, সাব্বির রহমান, পুষ্প এতক্ষণ পর্যন্ত ছিল, জুয়েল ছিল আমাদের সাথে, সানি ছিল এতক্ষণ পর্যন্ত, জুয়েল রানা ছিল, পরি রানা ছিল, প্রভাত ছিল আমাদের সাথে, সুহাগ ছিল উত্তরা থেকে। এভাবে দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিল। সবাইকে অনেক অনেক থ্যাংকস এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন।